ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে রিপাবলিকান দলের কনভেনশন থেকে পাঠানো সেলিম হোসেনের রিপোর্ট।
নভেম্বরের 8 তারিখে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য ধনকুবের ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্পকে চূড়ান্তভাবে নির্বাচিত করেছে রিপাবলিকান দল।
রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
দেশের একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 261 জন নিখোঁজ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে।
কলকাতা থেকে রয়েছে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
ভারতের নকশাল গোষ্ঠী ও মাওবাদীদের সঙ্গে যোগসাজশ করে তুলতে চায় IS জঙ্গি গোষ্ঠী।
তাছাড়াও আজ রয়েছে আমাদের বুধবারের বিশেষ আয়োজন হ্যালো ওয়াশিংটন। তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্ত নসরিন কুইন। গত সপ্তাহের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ান তাঁর জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে বুধবার সকালে বৈঠকে বসেছেন। নিরাপত্তা বৈঠক শেষ হওয়ার পর তিনি তাঁর মন্ত্রী পরিষদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর তার একটা গুরুত্বপূর্ণ ভাষণ দেওয়ার কথা রয়েছে। বুধবার এর আগে তুরস্কের উচ্চ শিক্ষা পরিষদ শিক্ষাবিদদের বিদেশ সফরের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা ঘোষণা করে। যারা বিদেশে আছেন তাদের দ্রুত দেশে ফিরে যাওয়ার জন্য তারা আহ্বান জানান। তুর্কি বার্তা মাধ্যমে বলা হচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয় সারা দেশে 15,200 শিক্ষককে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 9,000 কর্মীকে বরখাস্ত করেছে। তুরস্কের বার্তা মাধ্যমে বলা হয়েছে যে অন্তত 20 জন কুর্দি চরমপন্থী বুধবার সকালে ইরাকের উত্তরাঞ্চলে তুর্কি বিমান হামলায় নিহত হয়। আনাদোলু সংবাদ সংস্থা জানিয়েছে তুর্কি F-16 জঙ্গি জেট অবৈধ কুর্দি ওয়ার্কার্স পার্টি PKK-র সদস্যদের লক্ষ্য করে তুরস্কের সঙ্গে ইরাকের সীমান্তের কাছে হাকুর্ক পার্বত্য অঞ্চলে হামলা চালায়। 2015 সালের জুলাই মাসে তুরস্কের সরকার এবং PKK-র মধ্যে 2 বছরের শান্তি ও অস্ত্রবিরতি চুক্তি ভেঙে যায়। রিপাবলিকান পার্টি আনুষ্ঠানিকভাবে ধনকুবের ডোনাল্ড ট্রাম্পকে তাদের দলের 2016 সালের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। মঙ্গলবার ওহায়ো রাজ্যের ক্লিভল্যান্ডে দলের জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে প্রতিনিধিরা প্রতিটি রাজ্যের পক্ষ থেকে ভোট দেয় এবং ট্রাম্প প্রয়োজনীয় 1,237 ভোট পেয়ে মনোনয়ন পান। প্রতিনিধি পরিষদের স্পিকার পল রায়ান:
The following candidates received the following votes: 1,725 Trump, 475 Cruz, 120 Kasich.
প্রার্থীরা যে ভোট পান তা হচ্ছে ট্রাম্প 1,725, ক্রুজ 475, কেসিক 120, রুবিও 114, কার্সন 7, বুশ 3 এবং পল 2 ভোট পান। তাই চেয়ারম্যান হিসেবে ঘোষণা করছি যে ডোনাল্ড জে ট্রাম্প সম্মেলনে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হলেন। আমাদের সহকর্মী সেলিম হোসেন এখন ক্লিভল্যান্ডে আছেন, শুনুন সেখান থেকে পাঠানো তার রিপোর্ট।
নভেম্বরের 8 তারিখে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য ধনকুবের ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্পকে চূড়ান্তভাবে নির্বাচিত করেছে রিপাবলিকান দল। আগামী সপ্তাহে ফিলাডেলফিয়া অনুষ্ঠিত ডেমোক্রেটিক দল থেকে হিলারি ক্লিনটন চূড়ান্তভাবে দলীয় মনোনয়ন পেলে তিনিই হবেন 8 নভেম্বরে ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী। মঙ্গলবার সন্ধ্যায় ওহায়োর ক্লিভল্যান্ডে কুইক অ্যান্ড লিওনেল কনভেনশন সেন্টারে বিভিন্ন রাজ্যের রিপাবলিকান দলীয় ডেলিগেটদের সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে ডোনাল্ড ট্রাম্প দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত হন। প্রার্থিতা চূড়ান্ত হবার পর ট্রাম্প এক ভিডিও বার্তায় বলেন, এই মুহূর্তটি খুশির, তবে আমাদেরকে বহুদূর যেতে হবে। এদিকে দলীয় মনোনয়ন চূড়ান্ত হবার পর সন্ধ্যায় কনভেনশনে বক্তব্য রাখার সময় রিপাবলিকান নেতৃবৃন্দ যুক্তরাষ্ট্রের ভোটারদেরকে হিলারি ক্লিনটনকে ভোট না দেওয়ার আহ্বান জানান নভেম্বরের 8 তারিখের নির্বাচনে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নিউ জার্সি গভর্নর ক্রিস ক্রিস্টি, ডক্টর বেন কার্সন, ট্রাম্প পুত্র ডন জুনিয়র এবং কন্যা টিফানি ট্রাম্প।
এ বিষয়ে ক্লিভল্যান্ড থেকে সেলিম হোসেনের সঙ্গে বিস্তারিত আলোচনা শুনবেন বিশ্ব সংবাদের পর। বাংলাদেশের কিছু তরুণ বাড়ি থেকে পালিয়ে জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ছে বলে গণমাধ্যমে প্রকাশিত খবরের সূত্র ধরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 261 জন নিখোঁজ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে। র্যাব তাদের ফেসবুক পেজে প্রকাশিত এই তালিকায় বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীও রয়েছেন। এ সম্পর্কে বিস্তারিত শুনুন আমাদের ঢাকা সংবাদদাতা জহরুল আলমের কাছে।
নিখোঁজ ব্যক্তিদের কেউ সন্ধান পেলে র্যাবকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। এদিকে দেশে জঙ্গি তৎপরতার বিষয়ে তদন্তের জন্য একটি বিশেষ টিম গঠন করা হয়েছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদকে বলেছেন, বুধবার গণমাধ্যমের খবরে বলা হয়েছে ঢাকার গুলশানে ছয় হামলাকারীর মৃতদেহ থেকে রক্ত চুলের নমুনা সংগ্রহ করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI কে দেওয়া হবে। ওই সময় তারা বিশেষ ধরনের মাদকে আসক্ত ছিল কিনা তা শনাক্ত করার জন্য। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ঢাকা থেকে জহুরুল আলম আরেকটি প্রতিবেদনে জানাচ্ছেন, বাংলাদেশে শিশুদের অধিকার হরণ ও নির্যাতনের মাত্রা আগের বছরগুলোর তুলনায় চলতি 2016 সালে বেড়ে যাওয়ায় একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, এমন তথ্য উঠে এসেছে শিশু অধিকার ফোরামের এক প্রতিবেদনে।
প্রতিবেদনে দেয়া পরিসংখ্যানে দেখা গেছে 2016 সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত 5 মাসে 1,974 জন শিশুর অধিকার হরণ করা হয়েছে, যেখানে 2015 সালে সারা বছরে এ ধরনের ঘটনা ঘটেছে 5,387। এতে বলা হয় 2016 সালের প্রথম 5 মাসে শিশু অধিকার হরণের যে সকল ঘটনা ঘটেছে তার মধ্যে 566 জন শিশু হত্যা ও অপমৃত্যুর শিকার হয়েছে, নির্যাতনের কারণে আত্মহত্যা করেছে 66 জন এবং ধর্ষণ ও গণধর্ষণের শিকার হয়েছে 205 জন। বিগত কয়েক বছরের তুলনায় 2015 ও 2016 সালে নির্যাতনের ধরন ও পরিধি এবং নৃশংসতার মাত্রাও বেড়েছে কয়েক গুণ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আপনারা ভয়েস অব আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন ওয়াশিংটন থেকে।
ভারতে নকশাল গোষ্ঠী ও মাওবাদীরা কিভাবে সন্ত্রাস ছড়ায় এবং তাদের নাশকতামূলক কার্যক্রমের পদ্ধতি কেমন জানতে চায় কথিত ইসলামিক স্টেট বা IS। জানা গেছে IS নকশালদের সঙ্গে যোগাযোগ করেছে এবং তাদের কাছে থেকে আগ্নেয়াস্ত্র কিনতে চেয়েছে IS। শুনুন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের পাঠানো প্রতিবেদন।
এদেশের নকশাল গোষ্ঠীর সঙ্গে IS এর গোপনে যোগসাজশ গড়ে ওঠার এমন সম্ভাবনার কথা জানিয়েছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি NIA। ভারতে IS এর লোকজন নিয়োগের প্রধান দায়িত্ব পালনকারী সফি আরমার সহ 16 জনের বিরুদ্ধে বিশেষ আদালতে পেশ করা সাপ্লিমেন্টারি চার্জশিটে এই তথ্যের উল্লেখ করেছে NIA। এক বিবৃতিতে NIA জানিয়েছে অভিযুক্তরা নকশালদের সঙ্গে যোগাযোগ করে তাদের সন্ত্রাসবাদী নাশকতামূলক কার্যকলাপ অপারেশনের ধাঁচ বোঝার চেষ্টা করেছিল, নকশালদের কাছ থেকে অস্ত্র কেনার ব্যাপারে তাদের প্ল্যানও ছিল। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুদ্ধে পরবর্তী পদক্ষেপের বিষয়ে পরিকল্পনার জন্য 30টিরও বেশি দেশের প্রতিরক্ষা মন্ত্রী আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টারের সঙ্গে ওয়াশিংটনের উপকণ্ঠে এক বৈঠকে যোগ দিচ্ছেন। কর্মকর্তারা বলেছেন ইরাক ও সিরিয়ায় অভিযান ত্বরান্বিত করার লক্ষ্যে অ্যান্ড্রুজ বিমান ঘাঁটিতে বুধবারের বৈঠকে কার্টার কিছু কলাকৌশল নির্ধারণ করবেন। ইরাকিরা মসুল পুনর্দখলের চেষ্টার প্রস্তুতি নিচ্ছে। ইউক্রেনের রাজধানী কিয়েভে বুধবার এক গাড়ি বোমা বিস্ফোরণে বেলারুসের এক সুপরিচিত সাংবাদিক নিহত হন। দেশের শীর্ষ অনলাইন সংবাদ ওয়েবসাইট ইউক্রেনস্কা প্রাভদা বলেছে তাদের সাংবাদিক 44 বছর বয়স্ক পাভেল শেরেমেত কাজে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন যখন গাড়িতে বিস্ফোরণ ঘটে। অভিশংসক জেনারেল ইউরি লুটসেঙ্কো তার ফেসবুক পেজে বলেছেন শেরেমতের মৃত্যু ঘটে বোমা বিস্ফোরণের কারণে। ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো সাংবাদিকের মৃত্যুকে অপরাধ ও মর্মান্তিক ঘটনা বলে আখ্যায়িত করেন। বিশ্ব সংবাদ আপাতত শেষ হলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে। ওহাইও রাজ্যের ক্লিভল্যান্ড শহরে এগিয়ে চলেছে রিপাবলিকান পার্টির জাতীয় কনভেনশন। সেখানে রয়েছেন সহকর্মী সেলিম হোসেন। আমাদের স্টুডিও থেকে তার সঙ্গে কনভেনশনের খবরাখবর নিয়ে আলোচনা করছেন রোকেয়া হায়দার।
সেলিম হোসেন, স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ রোকেয়াপা।
আর প্রেসিডেন্ট পদে রিপাবলিকান পার্টির মনোনয়ন পেয়ে গেলেন ট্রাম্প, এবং আজ শহর এবং কনভেনশন সেন্টারের আবহাওয়াটা কেমন? প্রাকৃতিক নয় কিন্তু, আমি যা বলছি সেটা বুঝতেই পারছেন।
হ্যাঁ, বুঝতে পারছি। আসলে আবহাওয়া মিশ্র, কারণ এন্টি ট্রাম্প প্রোটেস্টাররা বাইরে এখনো মানে প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে জড়ো হয়েছেন প্রতিবাদ করতে। আর কালকে ট্রাম্পের প্রার্থিতা নিশ্চিত হওয়ার পর থেকেই রিপাবলিকান দলীয় বিশেষ করে ট্রাম্প সমর্থকরা সেলিব্রেশন শুরু করেছেন, যার নমুনা আমরা বাইরে দেখতে পেয়েছি। বিয়ার খাচ্ছেন, এটা সেটা খাচ্ছেন ওই কনভেনশন সেন্টারের বাইরে, এবং কে নেচে গিয়ে আনন্দ প্রকাশ করছে।
হ্যাঁ, ঠিক তাই। তো আপনি দেখ সেখানে অনেকের সাথে কথা বলছেন, কে কি বলছে? বিশেষ করে অনেক জাতিগোষ্ঠীর, অনেক ধর্মীয় গ্রুপও সেখানে আছে, তারা কে কি বলছেন? দু একজনের কথা তো নিশ্চয়ই শুনেছেন।
নিশ্চয়ই শুনেছি। আমি প্রথমেই বলি, যেহেতু ডোনাল্ড ট্রাম্প এন্টি মুসলিম একটা সেন্টিমেন্ট ছিল, এরকম ধারণা ছিল, একজন মুসলমান,
হ্যাঁ,
তারার সাজিদ তারার নাম, উনি হচ্ছেন মুসলিমস ফর আমেরিকা, মুসলিম আমেরিকান মুসলিমস ফর ট্রাম্প, এই আন্দোলনের প্রেসিডেন্ট।
আচ্ছা,
ওনার সঙ্গে কথা হয়েছে, আমি তার কথা রেকর্ডও করেছি, শুনে নেই আমরা।
বেশ।
ইমিগ্রেশন ইজ অ্যান ইস্যু অফ বিগ ইস্যু ফর এনি ক্যান্ডিডেট, আইদার রিপাবলিকান অর ডেমোক্র্যাট। And the point has come up that regardless who wins the election, he has to make a decision regarding immigration. And the people who are living here...
আসলে সাজিদ তারার বলছিলেন যে অভিবাসন বিষয়ে ট্রাম্পের বিতর্কিত বক্তব্য মন্তব্য যাই হোক না কেন, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ইমিগ্রেশন বিষয়টিকে তিনি গুরুত্ব দিয়েই দেখবেন, এবং যেহেতু আমেরিকা অভিবাসীর দেশ, সকল সম্প্রদায়ের, সকল বর্ণের, ধর্মের অভিবাসীদেরকে তিনি সমানভাবেই মূল্যায়ন করবেন। এবং বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির কথা উনি উল্লেখ করলেন, যে বাংলাদেশিরা ভাইব্রেন্ট কমিউনিটি, বাংলাদেশিরা খুব প্রচন্ড পরিশ্রমী এবং তারা এদেশে ভালো করছে। তার আর যেসব বাংলাদেশি এখানে কাগজপত্র বিহীন আছে তাদেরকেও নিশ্চয়ই একটা গতি হবে, এটা তিনি বিশ্বাস করেন।
তো আর কে কি বললেন?
এছাড়া শিখ কমিউনিটির, শিখ আমেরিকানস ফর ট্রাম্প, এই ধরনের একটা আন্দোলনের প্রেসিডেন্ট জেসি সিং, তার মন্তব্য আমরা নিয়েছি, আমি তার কথা রেকর্ড করেছি, আমরা সেটিও শুনে আসতে পারি।
বেশ, শোনা
যাক। When he's elected again is to give us America that is secure, to make it great again, to have jobs for everybody, to restore American status.
এই যে মেকিং আমেরিকা গ্রেট অ্যাগেইন, এই থিম নিয়ে,
হ্যাঁ এটাই একটা ধ্বনি,
এই ধ্বনি নিয়ে, এই থিম নিয়ে রিপাবলিকান কনভেনশন এবার হয়েছে, এবং শিখ এই নেতা যারা জেসি সিং সেটি তুলে ধরলেন যে পররাষ্ট্র নীতিতে ডোনাল্ড ট্রাম্প বিশেষ কিছু পদক্ষেপ নেবেন যাতে আমেরিকা বহির্বিশ্বের কাছে গ্রহণযোগ্য হয় এবং বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক আরো মজবুত হয়।
হ্যাঁ, ওই আমেরিকাকে আবার নিরাপদ এবং আমেরিকাকে আবার সেই গ্রেট বানাবার কথাটি তিনি বারবার সেই ধ্বনি হিসেবেই দিচ্ছেন ট্রাম্প।
জি, আমি আর একটু কথা বলতে চাই যে আজকের যে সেশন হবে, মোটামুটি তো কনভেনশনের হাফ ডান অবস্থা, আজ যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, সবাই আলোচনা করছে যেটি, সেটি হলো ভাইস প্রেসিডেন্ট রানিং মেট যাকে নিয়েছেন মাইক পেন্স, আজকে বক্তব্য দেওয়ার কথা সন্ধ্যা ৭টায়। মাইক পেন্স তাকে কতটা নির্ভরযোগ্য ট্রাম্পের জন্য বলে বিশ্বাসযোগ্য করতে পারেন তার বক্তব্যের মধ্যে দিয়ে সেটি তিনি ফুটিয়ে তুলবেন এই বিষয়টি। আরেকটি বিষয় হলো মেলানিয়া ট্রাম্পের যে বিতর্কিত বক্তব্য দিয়েছিলেন সেটা নিয়ে আলোচনা হচ্ছে, এবং সেটি ডিফেন্ড করার জন্য রিপাবলিকান দলীয় নেতারা কতটা কি করতে পারেন আজ এবং আগামীকাল এই দুই দিনে সেটি।
ঠিক আছে সেলিম, আজকে আমাদের হাতে তার সময় নেই, তো আমরা আগামীতেই আপনার কাছে শোনার আশা রাখলাম। এই খবরাখবর জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ শ্রোতাদের।
এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের সাপ্তাহিক বিশেষ আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় বিশ্বব্যাপী অশান্ত পরিস্থিতি, সাধারণ মানুষের অস্থিরতা ও উদ্বেগ। সঞ্চালন করছেন সরকার কবিরউদ্দিন।
ধন্যবাদ সাবরিনা। বিশ্বব্যাপী অশান্ত পরিস্থিতি, সাধারণ মানুষের অস্থিরতা, উদ্বেগ, এটাই আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়। আজকের অনুষ্ঠানে অতিথি উত্তরদাতা প্যানেলে রয়েছেন কলকাতা থেকে দি হিন্দু পত্রিকার প্রাক্তন ব্যুরো চিফ বরুণ দাশগুপ্ত এবং নিউ ইয়র্ক থেকে রয়েছেন ফ্রিল্যান্স সাংবাদিক মঈনুদ্দিন নাসর। অতিথি উত্তরদাতারা আমাদের শ্রোতাদের প্রশ্ন মন্তব্যের জবাব দেবেন আজকের অনুষ্ঠানে। আর অনুষ্ঠানে শ্রোতাদের বা উত্তরদাতাদের মন্তব্য বক্তব্য সবই তাঁদের নিজস্ব মতামত, ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর তার দায় দায়িত্ব বর্তাবে না। ধন্যবাদ। এখন তাহলে শুরু করছি, সরাসরি চলে যাচ্ছি আন্তর্জাতিক টেলিকনফারেন্স লাইনে। একই প্রশ্ন বা মন্তব্য নিয়ে প্রত্যেক অতিথি উত্তরদাতার কাছে যাওয়া সম্ভব নাও হতে পারে। প্রশ্নকর্তারা প্রশ্ন বা মন্তব্য সংক্ষিপ্ত করবেন দয়া করে, উত্তরদাতারাও বক্তব্য দীর্ঘ না করলেই বাধিত হব। আর ভালো কথা, এ অনুষ্ঠানের লক্ষ্য জ্ঞানানুশীলন, খবরাখবর জানা, তথ্য সংগ্রহ, বিশেষ কোনো দেশ, কাল, সমাজ, পাত্র বা ঘটনার প্রতি অঙ্গুলি নির্দেশ নয়, বুদ্ধিদীপ্ত আলোচনাই কাম্য আমাদের। এখন তাহলে শুরু করছি। কল করছেন ঢাকা বাংলাদেশ থেকে শাহানা নাসের। হ্যালো,
সালাম আলাইকুম।
সালাম আলাইকুম।
আমি ঢাকা থেকে শাহানা নাসের বলছি।
জি,
আজ বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ যে আগুন লাগিয়েছে তাতে সকল বিশ্ববাসীর জীবনে নেমে এসেছে উদ্বেগ ও অনিশ্চয়তা। অনেক নিরীহ প্রাণ অকাতরে হারিয়ে যাচ্ছে চিরকালের জন্য। সন্ত্রাসবাদীরা এ কাজ কেন করছে? তারা মনে করে তারা ধর্ম রক্ষা করছে, অথচ তারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে ধর্মের ক্ষতি করছে, আমাদের ধর্ম সম্পর্কে বিশ্ববাসীকে ভুল ধারণা দিচ্ছে। সারা বিশ্বের মুসলমানদের জীবন কঠিন ও দুর্বিষহ করে তুলছে। আমরা সবাই যুক্তিহীন উগ্রতাবাদের কাছে জিম্মি হয়ে পড়ছি, কিন্তু তা তো হতে দেওয়া যায় না, এদের প্রতিরোধ করতে হবে। এ কথা সত্যি যে আমরা নিরস্ত্র, তবে আমাদের একতা ও বুদ্ধিমত্তা দিয়ে এদের রুখতে হবে। আমাদের কিছু নবীন যুবকেরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, উগ্রবাদীরা কিভাবে এদের পথে আকৃষ্ট করছে। আমাদের প্রয়োজন আমাদের যুব সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনা, ধর্মের সঠিক ব্যাখ্যা দিয়ে এর জন্য এগিয়ে আসতে হবে সত্যিকার অর্থে শিক্ষিত ধার্মিক ব্যক্তিদের, এবং আমাদের সকলকে থাকতে হবে সতর্ক ও সজাগ।
ধন্যবাদ শাহানা নাসির। শাহানা নাসিরের মন্তব্য নিয়ে আমরা প্রথমেই যাচ্ছি কলকাতায় বরুণ দাশগুপ্তের কাছে। বরুণ বাবু, আপনার মন্তব্য।
ব্যাপারটা হচ্ছে যে যেটা ঘটছে এখন সেটা যে কোন দিক দিয়ে সমর্থন করা যায় না, সে বিষয়ে কোনো দ্বিমত নেই, মানে যারা করছে তারা ছাড়া আর কারোর দ্বিমত নেই। যেটা আমার কাছে খুব আশ্চর্য লাগছে এজ এ সোশ্যাল ফেনোমেনন, সেটা হচ্ছে যে এই যে মৌলবাদ বলুন বা যাই বলুন যেটা আসছে, সেটা তো চিন্তাধারাটা পূরণ ওয়াহাবিদের উৎপত্তি অষ্টাদশ শতাব্দীতে, সালাফি ইসলামের উৎপত্তি উনবিংশ শতাব্দী, এটা কিছু দীর্ঘদিন ছিল, এই ধরনের কোনো ঘটনা তো ঘটেনি। হঠাৎ এখন গত দু তিন দশক ধরে এই ধরনের ঘটনা কেন ঘটছে? এবং এটাও খুব আমার কাছে আশ্চর্য লাগে যে যারা এর সঙ্গে যুক্ত আছেন তাদের অনেকেই অত্যন্ত সচ্ছল উচ্চশিক্ষিত পরিবার থেকে এসছেন, এমন নয় যে তাদের দারিদ্র বা এই জাতীয় কোনো অভাবের তাড়নায় তারা এসছেন। তো তারা এলেন কেন, কেন এলেন, এইটা আমার কাছে একটা প্রশ্ন। কি করছেন সেটাও তো দেখতে পাচ্ছি, কিন্তু এলেন কেন সেটা আমার কাছে একটা প্রশ্ন। কারণ এলেন কেন সেটা জানতে পারলে তবে এর রুট বা শিখরে পৌঁছানো যাবে এবং এই সমস্যাটা সমাধান করা যাবে, এইটাই আমার ধারণা। কিন্তু কেন এলেন সে তার কোনো উত্তর আমার নিজের কাছে এখন নেই।
বিশ্লেষকদের অনেকেই বলে থাকেন যে এই জাতীয় উস্কানির পিছনে ধর্মীয় একটা স্ট্রাকচার্ড তত্ত্ব, একটা দর্শন ইন্ধন যুগিয়ে থাকতে পারে, কিন্তু আসল সমস্যা, আসল উৎস এগুলোর অনেকে মনে করেন অর্থনৈতিক কারণ, সামাজিক পরিস্থিতি ইত্যাদি। মঈনুদ্দিন নাসির, আপনি কি মনে করেন?
এটা এটা সত্য কিছু অর্থনৈতিক কারণ আছে, কিন্তু যেই বর্তমানে যে সন্ত্রাস সারা বিশ্বে সেটা অর্থনৈতিক কারণে না, এটা যতটুকু অর্থনৈতিক কারণ তার চেয়ে বেশি রয়েছে এটা ম্যানেজ করতে না পারা। যেমন আপনি ধরেন যে ইসলামের কথা আসছে এখানে বারবার, যে আফ্রিকাতে আফ্রিকাতে যখন ফ্রাঙ্কোফোন স্টেট গুলো স্বাধীনতা লাভ করছে আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, টিউনিশিয়া থেকে অনেক বেশি লোক ইয়ে হয়েছে সন্ত্রাসে যোগ দিয়েছে, এবং টিউনিশিয়ার পরে আলজেরিয়া, এখানে আপনার যে ফ্রান্সে সেটাই করছে, সেই সেখানে ইসলামকে তারা ব্যবহার করছে। যেমন যারা ফ্রান্সের মধ্যে বন্দী আছে, বন্দীদের মধ্যে 60% খ্রিস্টান, যে কালো খ্রিস্টাঙ্গ খ্রিস্টান কিন্তু সেখানে মুসলমান ধর্মে কনভার্ট হয়েছে জেলের মধ্যে, বিকজ তারা মনে করছে যে এই আফ্রিকা ফ্রান্স যেভাবে ইয়ে করতে পারে নাই, যে তাদেরকে মুসলমানদেরকে বা আফ্রিকান স্টেট গুলোতে যাদেরকে স্বাধীনতা দিয়েছে তাদের কাছ থেকে যে সমস্ত ইমিগ্রেশন আসছে সেই ইমিগ্রেশন গুলোকে অ্যাসিমিলেট করতে পারে নাই তাদের দেশে, এবং সেটার বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য, সেটার বিরুদ্ধে লড়াই করার জন্য ইসলামকে আদর্শ হিসেবে তারা নিয়েছে। এখানে ইসলামের অপপ্রচার বা প্রচার সেটা কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে যে ইসলামকে যাতে ব্যবহার করতে না পারে সেই জন্য আরো অনেক বেশি করে সত্যিকার সুফিবাদ যেটা আছে, যে ইসলামের সহনশীল যেই ইয়েটা সবচেয়ে বেশি এখন প্রয়োজন, সেটাকে অনেক বেশিভাবে মানুষের কাছে পৌঁছানোটা একটা জিনিস। যেমন অন্যদিকে যেমন ফ্রান্সের মধ্যে আপনার টুপি হিজাব পরা বন্ধ করে দিয়েছে তিনজন মহিলা ওইখানে, এইটা এই এই সমস্ত জিনিসগুলো কালচারালি যে অ্যাটাক গুলো হয়েছে সেগুলো বন্ধ করা উচিত। শুধু মানে ইসলাম বললেই যে আপনার মুসলমান বললেই যে এরা এবং তাদের মুসলমানের আদাব কায়দা এবং মানে সংস্কৃতি বর্জন করলেই যে সন্ত্রাস বন্ধ হয়ে যাবে, এই ধরনের একটা উদ্ভূত একটা মানসিকতা নিয়ে পশ্চিমা দেশগুলো যেভাবে কাজ করছে সেটাকে পরিবর্তন করার প্রয়োজন বলে আমি মনে করি।
গত কয়েক দশক যাবতই সন্ত্রাসবাদের সঙ্গে, জঙ্গিবাদের সঙ্গে, সহিংস তৎপরতার সঙ্গে বিশেষ একটি ধর্মেরই নাম বারবার উল্লেখিত হয়ে আসছে। অন্য আরও তো ধর্ম আছে, স্ট্রাকচার্ড ধর্মীয় দর্শন বলতে আমরা যেটা বুঝি, গ্রন্থ ধর্মীয় গ্রন্থ ভিত্তিক ধর্ম বলতে আমরা যেটা বুঝি, সেটা ছাড়া মূল ধর্ম প্রধান প্রধান ধর্ম এ বিষয়ে যেগুলো রয়েছে সে তার মধ্যে অন্যান্য ধর্মের নাম জঙ্গিবাদ বা সন্ত্রাসের সঙ্গে আসে না কেন, বিশেষ একটি ধর্মের নামই বারবার আসছে কেন? বরুণ বাবু। হ্যাঁ বরুণ বাবু,
হ্যাঁ বলুন।
বিশেষ একটি ধর্মের নামই বারবার আসে কেন, অন্য ধর্মের নাম আসে না কেন? আমি বলছি যে বারবার গত কয়েক দশক ধরে আমরা দেখছি যে জঙ্গিবাদের সঙ্গে, সন্ত্রাসের সঙ্গে, অস্থিরতার সঙ্গে, সহিংসতার সঙ্গে বিশেষ একটি ধর্মের নামই বারবার উঠে আসে, অন্য ধর্মের নাম আসে না কেন?
পরিপ্রেক্ষিতে সেটা হচ্ছে ইসলাম ধর্মের নামটাই বারবার আসে এই কারণে যে ইসলাম ধর্ম একমাত্র স্ট্রাকচার্ড ওয়েতে সন্ত্রাসটা করছে। যেমন আইসিস, আল কায়দা, এরা কিন্তু সংগঠনগুলি গড়ে তুলেছে এবং এইরকম সংগঠন গড়ে তুলেছে ভারতের শিবসেনা, রাষ্ট্রীয় সমাজ সেবা সংঘ, এগুলি করে এরাই কিছুটা সংগঠন গড়ে তুলেছে সন্ত্রাসবাদের, এবং সেটা সেই সন্ত্রাসবাদের কিন্তু তারা পৃষ্ঠপোষকতা যারা করছে তারা কিন্তু রাষ্ট্রও পরিচালনা করছে ভারতে। সে এই দুটো ছাড়া যেমন খ্রিস্টানদের সেরকম স্ট্রাকচার কোনো সংগঠন নাই, স্ট্রাকচার কোনো কিছু নাই, কাজেই খ্রিস্টান ধর্মের নাম আসে না। যেমন জিউদের স্টেট সন্ত্রাসের কথা বলে অনেকে, যেমন মানে ইসরায়েলের, সেটা ছাড়া কিন্তু কোনো সংগঠন নাই, যে সংগঠন স্ট্রাকচার হয়েছে অবকাঠামোগত ভাবে কোনো সংগঠন গড়ে তুলেছে যেটা সন্ত্রাস চালানোর জন্য। মুসলমানরা কিন্তু এটা সংগঠন ভাবে করতো। আমি আগেই বলেছি যে মুসলমানরা, যে কৃষ্ণাঙ্গ আফ্রিকানরা বা এরা, তারা কিন্তু ইসলামের মধ্যে একটা আদর্শ খুঁজে পেয়েছে, যে আদর্শের ভিত্তিতে তারা ঐক্যবদ্ধ হতে পারে, এবং ওইটাই হচ্ছে। আর যেহেতু খ্রিস্টান এবং অন্যান্য হিন্দু ধর্মের কিছুটা হিন্দু ধর্মের মধ্যে, এটা ছাড়া অন্যান্য ধর্ম আসলে স্ট্রাকচার কোনো কিছু করে না, তাদের নাম আসছে না।
জি বরুণ বাবু, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, মঈনুদ্দিন নাসির যেটা নিয়ে আলোচনা করছিলেন, সেটা হচ্ছে যে গত কয়েক দশক যাবতই সন্ত্রাসবাদের সঙ্গে, জঙ্গিবাদের সঙ্গে, সহিংসতার সঙ্গে বিশেষ একটি ধর্মের নামই বারবার উঠে আসে। অন্য মূল ধর্মের কোনো নাম আসে না, অন্য ধর্মগ্রন্থ ভিত্তিক যে সমস্ত ধর্ম আছে, স্ট্রাকচার ধর্ম, তাদের নাম উঠে আসে না কেন? তো আলোকপাত করবেন আপনার মন্তব্য।
দেখুন, অন্য ধর্মের মধ্যে সাম্প্রদায়িকতা নেই এ কথা বলা যাবে না, আছে, বিভিন্ন ধর্মের মধ্যে আছে, হিন্দু ধর্মের মধ্যেও আছে। কিন্তু এই মৌলবাদী ইসলাম আজকে যেভাবে একটা বিশ্বব্যাপী শক্তিতে পরিণত হয়েছে, অন্য সাম্প্রদায়িকতাগুলি সেভাবে হয়নি, সেই জন্যই ইসলামের নামটা বারে বারে আসছে, অন্য ধর্মের নাম আসছে না। কারণ সেখানে উগ্রবাদ যেটুকু আছে বা মৌলিক মৌলবাদ যেটুকু আছে সেটুকু অনেক সীমিত, অনেক সীমিত, দুটোই সীমিত এবং সীমিত, ফলে নাম আসছে না। কিন্তু এটা একটা আন্তর্জাতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে, ধরুন এশিয়া, ইউরোপ, আমেরিকা, তিন মহাদেশই এর কার্যকলাপ অব্যাহত, সেই কারণে এই নামটা আসছে বলে, এই বিশেষ ধর্মের নামটা আসছে বলে আমার ধারণা।
জি, আমরা বেশ কিছুদিন যাবতই দেখছি, গত কয়েক মাস যাবতই দেখছি, বা বলা যায় গত কয়েক বছর যাবতই দেখছি, যে বেশ বড় মাপে পুরো বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে এরকম সহিংস তৎপরতা, এরকম সন্ত্রাসবাদ, বোমাবাজি, হত্যা ইত্যাদি সংঘটিত হচ্ছে, এবং তা নিয়ে এখন সুশীল সমাজ বেশ উদ্বিগ্ন, সাধারণ মানুষ খুব উৎকণ্ঠিত, এবং বিভিন্ন সমাজ গোষ্ঠী, বিভিন্ন সম্প্রদায় এখন এ ব্যাপারে প্রতিরোধ গড়ে তোলার কথা চিন্তা করছেন, কোনো কোনো ক্ষেত্রে প্রতিরোধ গড়ে তুলছেনও। এবং আমরা জানি যে বাংলাদেশেও বিভিন্ন গোষ্ঠীর তরফ থেকে, সম্প্রদায় থেকে প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে। আমরা জানি যে বাংলাদেশের একটি দ্বীপ অঞ্চল হাতিয়া, সেখানে এ ব্যাপারে বেশ কিছু কাজ হয়েছে বলে আমরা শুনেছি। হাতিয়ার উপজেলা প্রধান মাহবুব মোর্শেদ লিটন আমাদের সঙ্গে যোগাযোগ করেন, তিনি আমাদের জানান যে এ ব্যাপারে তারা বেশ কিছু কাজ করছেন। আসুন শোনা যাক মাহবুব মোর্শেদ লিটনের কাছ থেকে তারা কি ধরনের কাজ করছেন। হ্যালো,
আমি মোহাম্মদ মাহবুব মোর্শেদ লিটন, উপজেলা চেয়ারম্যান হাতিয়া, নোয়াখালী। এটা বাংলাদেশের দক্ষিণে অবস্থিত, আমরা একটা দ্বীপ অঞ্চল এখানে, সেই দ্বীপে আমরা প্রায় 6 লক্ষ লোক বসবাস করছি, অত্যন্ত শান্তিপূর্ণভাবে বসবাস করছি বলে আমি বিশ্বাস করি। সাম্প্রতিককালে পুরো বিশ্বে সন্ত্রাস এবং জঙ্গিবাদ নিয়ে যে বিষয়টা আসছে সেটা আমরা এখানে বসেও খুব গুরুত্বের সাথে দেখছি ব্যাপারটা, এবং এটাকে আমরা খুব গুরুত্বের সাথে দেখে তার ব্যাপারে পর্যালোচনা করে কিছু অবজারভেশন আমাদের পক্ষ থেকে আসছে। সেই অবজারভেশনটা শিক্ষক, আমাদের সুশীল সমাজ, আমাদের আলেম ওলামারা যারা আছেন, আমাদের মসজিদের ইমাম সাহেবরা যারা আছেন, মুয়াজ্জিন সাহেবরা যারা আছেন, ইসলামিক ফাউন্ডেশন আছে, আমাদের উপজেলা প্রশাসন আছে, উপজেলা বিভিন্ন কর্মকর্তা কর্মচারী বৃন্দ আছেন, সবার সাথে বিভিন্ন মত বিনিময়ের মাধ্যমে যে জিনিসটা আমার কাছে উঠে আসছে সেটা এক কথায় সবাই, অলমোস্ট সবাই এটাকে ঘৃণার চোখে দেখছে, এটাকে এটার অবসান চায়। সে অবসানের লক্ষ্যে যা যা কিছু করণীয়, যে যার অবস্থান থেকে তা করার জন্য তাদের সম্মতি জ্ঞাপন করেছেন, এবং যে যার অবস্থান থেকে যে কোনো পদক্ষেপের, সরকার কিংবা আন্তর্জাতিকভাবে যে কোনো পদক্ষেপের ব্যাপারে তারা একমত হয়েছেন। তার পাশাপাশি আমরা বিভিন্ন স্কুলে, শিক্ষা প্রতিষ্ঠানে, আমরা মসজিদে খুতবার মাধ্যমে শুক্রবার দিন বিশেষ করে আমরা আমাদের যারা মুরব্বিগণ আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলেছি যে আমাদের সন্তানরা যারা বিভিন্ন জায়গায় আমাদের কাছ থেকে কোনোরকম ভাবে ডিসঅ্যাপিয়ার থাকে তাদের ব্যাপারে যেন সজাগ থাকে, এবং যদি এরকম খুব অল্প কিছুদিন অতিবাহিত হয় তাৎক্ষণিকভাবে যেন থানাতে বা আমাদের প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আছে সেখানে যেন অবহিত করেন, সেক্ষেত্রে হয়তো আমরা কিছুটা সজাগ হতে পারবো। তার পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে মনে করি এটাকে নিয়ে আরো বড় পরিসরে আরো বড়ভাবে আরো বেশি করে আমরা যদি মোটিভেশনের দিকে একটু নজর দিই সেক্ষেত্রে মনে হয় আমরা আরেকটু সার্থক হব। কারণ যারা তারা পথচ্যুত হচ্ছে তারা বিভিন্ন ভাবে সেটার দ্বারা জঙ্গিবাদ দ্বারা কিংবা সন্ত্রাসবাদ দ্বারা প্রভাবিত হচ্ছে তাদেরকে শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে কতটুকু তাদেরকে চেক দেওয়া সম্ভব সে ব্যাপারে আমি যথেষ্ট সন্দিহান। আমরা সামাজিক ভাবে আরো প্রতিরোধ গড়ে তুলি, আরো আন্দোলন গড়ে তুলি, আরো সচেতনতা সৃষ্টি করি এবং তাদেরকে পাশাপাশি মোটিভেশনের জন্য কিছু পদক্ষেপ নিই, আমার মনে হয় আমি সার্থক হব।
ধন্যবাদ। জি ধন্যবাদ। জি লিটন, মাহবুব মোর্শেদ লিটন, আপনার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। নাসের, মাহবুব মোর্শেদ লিটনের মন্তব্যের উপর আলোক মন্তব্য করবেন?
না, আমি এটা এটা ভালো কাজ যে উদ্যোগটা নিয়েছে, কিন্তু একটা জিনিস আমি এখানে বুঝতে পারলাম না যে এটা যদি শুধুমাত্র সুপারফিশিয়ালি এদেরকে যদি বলা হয় আপনি সন্ত্রাস করবেন না, তাহলে সন্ত্রাসী কোনোদিনই সন্ত্রাস বন্ধ করবে না। এখন মানে আপনি বক্তব্য দিতে পারেন এই কথা, কিন্তু এটা এটা বিয়ে এভাবে হবে না। এটা মানে আমার যেটুকু মনে হচ্ছে সেটা হচ্ছে যে সরকারের বাংলাদেশের যে সন্ত্রাস সেই সন্ত্রাসে কিন্তু প্রেক্ষাপট ভিন্ন। সেখানে সন্ত্রাসীরা আইএসএস এর লোক এসে সেখানে ট্রেনিং দিচ্ছে না, সেখানে লোক থেকে লোকালি সেটা গ্রো হয়ে উঠছে, সেটা সরকারও বলতেছে লোকালি লোকালি, কিন্তু তাদের ইন্সপায়ার করা হচ্ছে আইএসএস থেকে। আইএসএস যেভাবে সন্ত্রাস করছে সেভাবে যদি সন্ত্রাস করি হয়তো তারা অন্য একটা গোল অ্যাচিভ করতে পারবে, যেই গোল আইএসএস এর গোল না। যে গোলটা কি তাদের সেটা চিহ্নিত করতে হবে, সেই গোলটা চিহ্নিত করা এবং সেই গোলটাকে মিনিমাইজ করা এবং সেই গোলটাকে যাতে মানে তাদের মন থেকে মুছে ফেলা যায় যে গোলটা, সেটার উদ্যোগ নিতে হবে সরকারকে। কারণ এরা এদের আমার আইসিএস এর যদি ইন্সপায়ার হয় বাংলাদেশের সন্ত্রাসীরা আইসিএস ইন্সপায়ার হলেও তাদের কিন্তু গোল এবং আইসিএস এর যে আসল গোল সেখান থেকে ভিন্ন। আইসিএস এর গোল হচ্ছে তারা রাষ্ট্র কায়েম করবে। আমার মনে হয় না যে বাংলাদেশে যারা সন্ত্রাস করছে এবং যারা ওই বেকারিতে গিয়ে আক্রমণ করেছে বা এর পরেও আক্রমণ করেছে তাদের গোল একই। এখন মানে আমি জানি না যে মাহবুব লিটন সাহেব ওনারা গোলটা কি সন্ত্রাসীদের সেটা নির্ধারণ করতে পেরেছেন কিনা সত্যিকার ভাবে। এটা নির্ধারণ যদি করতে না পারেন তাহলে এই সবগুলো আয়োজন সেটা দ্রোগ দেখানো ছাড়া কিছুই না।
হ্যাঁ, মাহবুব মোর্শেদ লিটন যেমন বললেন যে তারা স্থানীয় আলেম সমাজের সঙ্গে যোগাযোগ করছেন, মসজিদ মক্তবা মক্তব্যের মক্তবের সঙ্গে যোগাযোগ করছেন এবং সেখানে কিছু কিছু কাজ করছেন, কিন্তু নাসের আপনি যেমনটি কিনা বললেন যে লোকালি হোম গ্রোন সন্ত্রাস দেখা দিচ্ছে এবং আইএস বা আইসিল বা তালেবান বা আল কায়দা আন্তর্জাতিকভাবে যারা সক্রিয় সন্ত্রাসবাদের সঙ্গে তারা ইন্ধন যোগাচ্ছে এবং তারা হয়তো রিক্রুটও করছে। কিন্তু আমরা এটা তো একটা দিক, আর একটা দিক হচ্ছে যে আগে যেমন সন্ত্রাস বা ইসলাম অনুসারীদের সন্ত্রাসের কথা উঠলে পরেই আমরা সাধারণত যেমন মাহবুব মোর্শেদ লিটনও বললেন যে মসজিদের দিকে দিকপাত করলেন, মক্তব মাদ্রাসার লোকজনের সঙ্গে যোগাযোগ করছেন, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি ঢাকার গুলশানে যেটা হলো, শোলাকিয়াতে যেটা হলো, বা এখানে যেটা হয়েছে যুক্তরাষ্ট্রে, হ্যাঁ তুরস্কে যেটা হয়েছে, ফ্রান্সে যেটা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে ঠিক মানে স্ট্রিক্টলি ধর্মীয় গোষ্ঠী বা সম্প্রদায় এর সঙ্গে সম্পৃক্ত না, সমাজের উঁচুতলার লোকজন, শিক্ষিত লোকজন, আলোকিত সম্প্রদায়ের মধ্যে থেকে এর সম্পৃক্ততা সংশ্লিষ্টতা রয়েছে। তো এটা কিভাবে হচ্ছে, কেন হচ্ছে?
এজন্য আপনি ঠিকই ধরেছেন যে এই যে ঢাকাতে যে ঘটনা ঘটলো, যেভাবে 20 জনকে মানে হত্যা করা হলো বিদেশি সহ, সেটা সেখানে তো কোনো মাদ্রাসাকে আমরা লক্ষ্য করতাম, ইসলামী শিক্ষাকে আমরা দৌড় দিতাম, কিন্তু সেটা তো সেখানে তারা যায় নাই, এটা সত্য কথা। হয়তো দুই একজন হয়তো মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হলেও কিছুটা এটা হতে পারে, বাট প্রাথমিক জীবনে আমরা নিজেরাও এক সময় কোরআন পড়ার জন্য বা ইয়ে পড়ার জন্য আমরা মক্তবে যেতাম বা ছোট কালে, সেটা অন্য কথা, অনেকেই করেছে সেটা, বাট এখানে মাদ্রাসার কোনো কেউ নাই। এটা এই জন্য আমি বলছি যে এদের গোল বা লক্ষ্য, এটা কিন্তু বাংলাদেশের মধ্যে এদের গোলটা কি ছিল, হোয়াট ওয়াজ দেয়ার গোল, যে তারা তাদের ইয়েটা লক্ষ্যটা কি ছিল। তাদের লক্ষ্য তো কোনো কিছু ছিল না, তাদের লক্ষ্য অস্পষ্ট ছিল সেখানে, আমরা জানি না। এই জন্য আমি বলছি যে এরা কি কারণে এরা এই কাজগুলি করছে, এবং সেটা চিহ্নিত না করতে পারলে, চিহ্নিত সমস্যা চিহ্নিত করতে না পারার আগে যদি কোনো উদ্যোগ নেওয়া হয়, সেই উদ্যোগটা হচ্ছে যে মেখি, এটা কিন্তু কোনো সঠিক উদ্যোগ হবে না। যেমন ইমামদেরকে আপনি সংশ্লিষ্ট করছেন, কেন ইমামদেরকে সংশ্লিষ্ট করছেন? ইমামরা, ইমামদের কথা শোনার জন্য তো ওই ছেলেরা বসা ছিল না যারা আক্রমণ করছে, তারা তো সব কলেজের ইউনিভার্সিটি, তারা তো ইমামদের কথা শোনে না, তারা ইমামদের কথা শুনে তাদের মোটিভেটেড হয় নাই, তারা অন্যভাবে মোটিভেটেড হয়েছে, তাহলে ইমাম কেন আপনি আনবেন
না? কিন্তু এই যে আপনি বললেন যে অন্যভাবে মোটিভেটেড হয়েছে, এই অন্য ভাবটা কি, কোন ভাবে, কিভাবে?
দে আর ইনস্পায়ার্ড বাই অন্য কোন কারণে, যেমন আল-কায়েদা বা তালেবান বা আইসিস, এদের মাধ্যমে তারা মনে করছে যে কোন এই জিনিসটা অ্যাচিভ করতে গেলে আমি এইভাবে যেতে হবে, এইটাই অনুপ্রাণিত হয়েছে। কিন্তু জিনিসটা কি তারা অ্যাচিভ করতে চেয়েছে সেটা তো আমি জানি না, আমরা আমাদের কারো কাছেই কিন্তু স্পষ্ট না, সরকারও কিন্তু বলে না যে তাদের উদ্দেশ্য এই ছিল। আমরা এখন তাদের গোলটা কি ছিল, হোয়াট ওয়াজ দ্য গোল, সরকার জানলেও কিন্তু সেটা বলছে না স্পষ্টভাবে। এটা যদি আমি না জানি তাহলে আমাদের কাছে তো বিষয়, এখন সরকার বারবার বলছে এটা হোম গ্রোন, কিন্তু তারা সরকার বলছে না যে এটা, এবং তারা অস্বীকার করছে আইসিস এর কোনো সম্পর্ক এখানে ছিল না, তো হোম গ্রোন কেন হোম গ্রোন এটা হলো? বাংলাদেশ তো এরকম ছিল না, বাংলাদেশ তো পীর বুজুর্গ সুফিদের দেশ ছিল, এবং মুসলমান এখানে সুফিরা ইয়ে করছে, সুফিরা কোনোদিনই তারা ইয়েতে যায় নাই, যে সন্ত্রাসে যায় নাই, সন্ত্রাসের কাজ করে নাই, তারা এখানে এখানকার আবহাওয়ার সাথে মিলেমিশে এখানে ইসলাম প্রচার করেছে। কিন্তু এখন হঠাৎ করে ইসলামকে ব্যবহার করে কি কারণে এরা লক্ষ্যটা, কি লক্ষ্য নির্ধারণ করেছিল সেটা আমি জানি না। এইটা না জানার আগে মাহবুবুর রহমান লিটন সাহেবদের উদ্যোগ মহৎ উদ্যোগ, কিন্তু এই উদ্যোগটা আমি তো বুঝতে পারছি না যে এটা ঘোরার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো।
হ্যাঁ, মঈনুদ্দিন নাসের যে কথাটা বললেন, সেই কথা সূত্র ধরেই বলতে চাই বরুণবাবু, যে আমরা এই যে ইসলাম অনুসারী যারা, তাদের সঙ্গে সম্পৃক্ত যে সন্ত্রাসবাদ সেগুলো নিয়ে আমরা কথা বলছিলাম, কিন্তু আমরা দেখছি ইদানিং ভারতের কোনো কোনো অংশে যেমন নকশালদের আবার নতুন করে উত্থান দেখা যাচ্ছে, কোথাও কোথাও শোনা যাচ্ছে, অসমে সন্ত্রাসবাদ দেখা যাচ্ছে, মাওবাদীদের তৎপরতা দেখা যাচ্ছে, তো এগুলোর পিছনে ইন্ধন যোগাচ্ছে কারা, এগুলো কিভাবে সংঘটিত হচ্ছে? হ্যালো বরুণবাবু।
হ্যাঁ বলুন।
জি
হ্যাঁ বলুন।
আপনি শুনছিলেন না আমার কথা? না,
আপনি বলছিলেন যে নকশালবাদীদের আবার যে উত্থান হচ্ছে সেই কথা বলছিলেন।
জি জি জি। হ্যাঁ,
তো নকশালবাদীদের উত্থানের সম্পর্কে এইটুকু বলা যেতে পারে যে নকশালবাদীরা উড়িষ্যা, অন্ধ্র, মহারাষ্ট্র ইত্যাদি যে সমস্ত স্টেটে, যে সমস্ত এলাকায় সক্রিয়, মোটামুটিভাবে সেগুলো সবই উপজাতি অধ্যুষিত, এবং এই উপজাতি এলাকায় এক্সপ্লয়টেশনটা খুব বেশি, কারণ তারা যে এলাকাতে থাকে সেই এলাকার তলায় মাটির নিচে ভূগর্ভে প্রচুর খনিজ সম্পদ আছে, এবং সেই খনিজ সম্পদগুলো দখল করার জন্য কর্পোরেট সংস্থাগুলো বেশিরভাগই ওই জায়গাগুলোকে দখল করে নিতে চাচ্ছে নানানভাবে, তার বিরুদ্ধে রেজিস্ট্যান্স হচ্ছে। আপনারা সম্ভবত উড়িষ্যার পস্কো স্টিল প্ল্যান্টের আন্দোলনের কথা জানেন, যেটা দীর্ঘদিন ধরে চলেছিল, শেষ পর্যন্ত পস্কো পরিকল্পনায় পরিত্যক্ত হয়। আর অন্যদিকেও দেখুন, গুজরাটে সম্প্রতি যেটা আরম্ভ হয়েছে গত 2-3 দিন যাবৎ, সেটাও কিন্তু দলিতদের অভিযান, কাজে আপনি মাওবাদী বলুন বা দলিতই বলুন, সকলের মূলে কিন্তু আছে একটা হচ্ছে শোষণ, দ্বিতীয় হচ্ছে তারা যেখানে থাকে সেখান থেকে তাদেরকে উচ্ছেদ করে দেওয়ার একটা সরকারি বা বেসরকারি প্রচেষ্টা, যেখানে বেসরকারি প্রচেষ্টা সেটাও সরকার দ্বারা সমর্থিত, এইটা হচ্ছে সাধারণ একটা ফেনোমেনার বলতে পারেন। এই অসন্তোষটা যতদিন থাকবে ততদিন সেই অসন্তোষের বহিঃপ্রকাশ হবেই, যে কেউ কখনো সেটাকে এক্সপ্লয়েট করবে মাওবাদীরা, কখনো এক্সপ্লয়েট করবে অন্য শক্তি, হবেই, কিছু করার উপায় নেই। এর একমাত্র উপায় হচ্ছে দলিত এবং আদিবাসীদের নিজের এলাকার থেকে ডিস্টার্ব না করে, তাদেরকে জমিচ্যুত বাস্তুচ্যুত না করে কি করে শিল্পায়ন করা যায় এবং শিল্প বিকাশের রাস্তা বার করা যায় সেইটি আলোচনা করা। কিন্তু সংঘাতের রাস্তায় গেলে শিল্পও হবে না, শান্তিও বিঘ্নিত হবে।
জি বরুণবাবু, আপনি যেমন এক্সপ্লয়টেশনের কথা বললেন, আমরা দেখেছি ফ্রান্সে যে ইদানিংকার যে সন্ত্রাসী তৎপরতা আমরা দেখেছি, সেখানে যুক্তরাষ্ট্রে আমরা যে সহিংসতা দেখতে পেয়েছি ইদানিং সম্প্রতি, সেখানেও এই এক্সপ্লয়টেশনের ব্যাপারটা অনেকে উল্লেখ করছেন, বলছেন যে সমাজের যারা ভাগ্যহত, যারা বঞ্চিত, যারা লাঞ্ছিত, তাদের এক ধরনের প্রতিবাদ হিসেবে এই অনাকাঙ্ক্ষিত সন্ত্রাস, এই সহিংসতা দেখা দিচ্ছে। নাসের, আলোকপাত করবেন?
এটা সত্য, এখানে যে মাওবাদী যেখানে সেখানে হচ্ছে যে সন্ত্রাসের অন্যতম হচ্ছে দারিদ্র। এখন মানে যদি ওইখানে এটা তারা বলছে যে সমতা আনতে হবে, এখানে যে এক্সপ্লয়েশন আছে এক্সপ্লয়েশন কি করতে হবে, এক্সপ্লয়েশন বা শোষণ যদি না থাকে সেখানে মাওবাদী রাজনীতি হয় না বা এখানে ই করা হয় না। ওখানে যে শিল্পাঞ্চল তারা যেটা করছে সেটা শিল্পাঞ্চলে, ওখানে তাদের অনেক দলীয়দের জায়গা তারা দখল করছে এবং তারা, আমি বিভিন্ন পত্র পত্রিকাতে ভারতের ইয়ে লিখেছি সেটা, কিন্তু ওরা ওদেরকে রিহেবিলিটেশনের বা যথাযথ ইয়ের কোনো পুনর্বাসন করার কোনো উদ্যোগ আমার আছে বলে মানে তারা নেই বলে অনেকে মন্তব্য করেছেন। যেমন ফ্রন্টলাইনের মতো পত্রিকায় মন্তব্য করেছে যে তাদের কোনো ইয়ে নাই ওইখানে, তাদের পুনর্বাসন করা হচ্ছে না বা পুনর্বাসনের কোনো উদ্যোগ নেই, এবং তারা সেখানে যে সমস্ত শিল্পাঞ্চলের জন্য যে সমস্ত জায়গা রেকোয়ার করা হচ্ছে সেখানে দলিত বা তাদের ক্ষুদ্র পরিবারগুলোকে, যারা গরিব মেহনতি পরিবারগুলোকে, সেখানে আপনার উচ্ছেদ করার একটা বিষয় আছে। এবং মাওবাদীরা কিন্তু সেখানে একটা রিক্রুটমেন্টের ব্যবস্থা তারা সুযোগ পেয়েছে, তো এখানে সেখানে অস্ত্র শস্ত্র আসছে ইয়ে থেকে, আমি বিভিন্নভাবে এটা প্রবেশ করছে অনুভব, এবং তারা তাদের মতো করে তাদের একটা অবকাঠামো, তারা একটা সংগঠন গড়ে তুলেছে, সেই সংগঠনে তো ওই এক্সপ্লোরেশন থেকে লোক আসতে পারে, এই যে মানে এটা শোষণ থেকে লোক সেখানে যোগ দিতে পারে। ভারতে যেটা হচ্ছে সেটা হচ্ছে দীর্ঘদিনের মাওবাদী রাজনীতি সেখানে চর্চা চলে, দীর্ঘদিনের এই এই যে সমস্যা ভারতের সেটা আজকে নতুন কোনো সমস্যা না, এটা আগের সমস্যা, কিছুদিন নিস্তব্ধ ছিল আবার জেগে উঠে আবার কিছুটা নিস্তব্ধ হয়। যেমন 1971 সালে যুদ্ধের পরে নকশালবাদী আন্দোলনকে শেষ করে একদম মানে শেষ হয়ে গেল 1974 সালে এর মধ্যে এইচআর মজুমদারের আপনার মানে ইয়ে হওয়ার পরে, কিন্তু আবার সেখানে আবার জেগে উঠেছে কিছুদিন পরে। সেটা যদি ভিতর থেকে ওই শোষণকে যদি বন্ধ করা না যায়, ভিতর থেকে যদি উপর থেকে চাপিয়ে দেওয়া শাসনকে যদি আপনার ইয়ে করা না যায়, এটাকে হারমোনাইজ করা না যায় যে লোকাল ডেভেলপমেন্টের সাথে, তাহলে আমার মনে হয় না যে ওখানে সন্ত্রাস বন্ধ হবে।
জি, আমাদের পরবর্তী কলার চট্টগ্রাম বাংলাদেশ থেকে কল করছেন আবু সুফিয়ান চৌধুরী। হ্যালো।
হ্যালো হ্যালো।
জি,
চট্টগ্রাম থেকে আবু সুফিয়ান চৌধুরী। সম্প্রতি বাংলাদেশ, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী হামলার কারণে অনেক হতাহত হয়েছে, এর ফলে বিশ্বের দেশসমূহে বসবাসরত জনসাধারণের মাঝে উদ্বেগ, উৎকণ্ঠা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জনগণ ভীতিকর অবস্থায় দিন কাটাচ্ছে এবং নিরাপত্তাহীনতায় রয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, এ সকল সন্ত্রাসী হামলার কারণ সাধারণ জনগণের কাছেও স্পষ্ট নয়, সংশ্লিষ্ট সরকারগুলো কারণ জানাতে ব্যর্থ হচ্ছে কেন? এতদিন আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী বলেছেন জঙ্গিবাদ মাদ্রাসা থেকে সৃষ্টি হচ্ছে, এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দিকে অভিযোগের তীর ছোড়া হচ্ছে কেন?
জি আবু সুফিয়ান চৌধুরী, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা আলোচনা করছিলাম বরুণবাবু এবং মইনুদ্দিন আসেন দুজনকেই বলছি, আমরা জানি যে ইদানিংকার বছরগুলোতে, ইদানিং অতি সম্প্রতি দেখা গেছে বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে শয়ে শয়ে হাজারে হাজারে গবেষণা সংস্থা গজিয়ে উঠেছে, এবং তার মধ্যে সন্ত্রাসবাদ নিয়ে গবেষণা বা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গবেষণা খুব বেশি সংস্থা আছে বলে আমাদের জানা নেই। এবং সেখানে আমরা গবেষণা করছি না কেন, পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছি না কেন যে সন্ত্রাসের মূল আসলে কোথায় নিহিত, এবং সেই মূলগুলোকে চিহ্নিত করে সেই মূলগুলো নির্মূল করার, উৎপাটিত করার উদ্যোগ আমরা নিচ্ছি না কেন? আবু সুফিয়ান চৌধুরীর জিজ্ঞাসায় এটাই উচ্চকিত হয়েছে। বরুণ বাবু, আপনি কি মনে করেন?
আপনি খুব সঙ্গত প্রশ্ন তুলেছেন। এইটা নিয়ে রিসার্চ হচ্ছে না, গবেষণা হচ্ছে না, অনুসন্ধান হচ্ছে না, সেইটা করা দরকার। কারণ যে সমস্যাটা এখন আমাদের সামনে দেখা দিয়েছে বিশ্বজুড়ে, সেটাকে নিছক একটা আইন শৃঙ্খলার সমস্যা বলে ভাবা বা আইন শৃঙ্খলার সমস্যা মনে করে তাকে নিবৃত্ত করার জন্য বা দমন করার জন্য দমনমূলক ব্যবস্থা নেওয়া, এর কোনো সমাধান না। সমাধান করতে গেলে যেটা আমি আগে একবার বলেছিলাম আজকে, যে মূলে যেতে হবে। তো মূলে যেতে গেলে পরে গবেষণার দরকার। সেই গবেষণাটা আপনি যেটা বললেন খুব বেশি হয়নি। তা আমার মনে হয় যে গবেষণার একটা প্রয়োজন আছে, কারণ প্রত্যেকটি দেশেরই সামাজিক, ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ইতিহাস এবং পটভূমি এবং বর্তমান পরিস্থিতি ভিন্ন। কাজে এইগুলো প্রত্যেকটি দেশে ইন্ডিভিজুয়াল দেশের পরিস্থিতি বিবেচনা করে আমাদেরকে দেখতে হবে। আরেকটা কথা, এক্সপ্লয়টেশনের সঙ্গে বা শোষণের সঙ্গে এই ধরনের ধর্মভিত্তিক সন্ত্রাসে খুব একটা সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। কারণ ঢাকাতে সম্প্রতি যে ঘটনাগুলো ঘটে গেল, সেই ঘটনা যারা সংগঠিত করেছিল তারা কিন্তু সবাই উচ্চশিক্ষিত, ভদ্র শিক্ষিত ঘরের সন্তান, উচ্চবিত্ত ঘরের সন্তান। তো তারা তো অভাবের তারণায় আসেনি, তাহলে কি জন্য এলো তারা? সেই
কোনো একটা কারণে নিশ্চয়ই এসছে, সেই কারণটা চিহ্নিত করতে পারছি না আমরা কেন।
হ্যাঁ, সেইটা বার করা দরকার।
জি, আমাদের এই হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। আমরা আলোচনা করছি বিশ্বব্যাপী অশান্ত পরিস্থিতি, সাধারণ মানুষের অস্থিরতা, উদ্বেগ নিয়ে। আমাদের আজকের এই অনুষ্ঠানের জন্য অতিথি উত্তরদাতা প্যানেলে রয়েছেন কলকাতা থেকে দি হিন্দু পত্রিকার প্রাক্তন ব্যুরো চিফ বরুণ দাশগুপ্ত, এবং নিউ ইয়র্ক থেকে রয়েছেন ফ্রিল্যান্স সাংবাদিক মঈনুদ্দিন নাসের।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
এই প্রসঙ্গে বলে রাখা দরকার, এই অনুষ্ঠানের শ্রোতাদের মন্তব্য, প্রশ্ন বা অতিথি উত্তরদাতাদের বক্তব্য কোনো কিছুরই দায়িত্ব ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর বর্তাবে না। মন্তব্য, প্রশ্ন, বক্তব্য সবই তাদের ব্যক্তিগত মতামতের প্রতিফলন। আমাদের পরবর্তী কলার কল করছেন মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত থেকে জিয়াউর রহমান। হ্যালো,
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম।
আমি জিয়াউর রহমান বলছি, রানীনগর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত থেকে।
জি,
আমরা সাম্প্রতিককালে বর্তমান পুরো বিশ্ব জুড়ে একটা সন্ত্রাসের বাতাবরণ দেখতে পাচ্ছি সব দেশেই, সব সর্বস্তরে আর কি। তো এক্ষেত্রে আমরা যে বাড়ি থেকে বেরোলে সুস্থভাবে নিরাপদে বাড়ি ফিরতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। বর্তমানে এককভাবে বা দলবদ্ধভাবে বিভিন্ন সংগঠিত এবং বিচ্ছিন্ন সব ধরনেরই আমরা একটা আতঙ্কের পরিবেশ দেখতে পাচ্ছি বিভিন্ন ব্যক্তিদের হানার ফলে। শুধু আমরা নিচে দেখলাম, তারপরে বাংলাদেশে দেখেছি। তো এক্ষেত্রে আমরা, আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে এই সমস্ত সন্ত্রাসবাদগুলোকে কোনো দেশীয় ভাবে বা আঞ্চলিক ভাবে ব্যাখ্যা করা উচিত নয়। এক্ষেত্রে আমি আরেকটা ব্যাপার বলতে চাই যে আঞ্চলিক ভাবে আমরা বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপ দেখতে পাই বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠীদের দ্বারা, যেমন ভাবে নক্সালিস্ট, ভারতের ক্ষেত্রে নক্সালিস্ট বা মাওবাদী। তো এক্ষেত্রে কাউকে এইরকম ভাবে ক্লাসিফিকেশন না করে যে সমস্ত ধরনের যে কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপ যেটা একটা ব্যক্তির উপরেও আক্রমণ হোক না কেন, তাকে সন্ত্রাসী হিসাবেই বা মানে মানবতা বিরোধী কর্মকাণ্ড হিসাবেই ব্যাখ্যা করে সর্বস্তরে সব জায়গাতে যে যে এই ধরনের ঘটনাগুলো ঘটছে সবগুলোকে এক ছাতার তলায় নিয়ে এসে একই রকম ভাবে তাদের ট্রিটমেন্ট হওয়া উচিত বলে আমি মনে করি। এবং সেই সঙ্গে আরেকটা ব্যাপারও আমার যেটা মনে হয় যে এক্ষেত্রে মানে তথাকথিত একটা যে টার্ম রাষ্ট্রীয় সন্ত্রাস, এই ধরনের কোনো ব্যাপার আছে কিনা, মানে যার ফলে হয়তো এই সমস্ত গোষ্ঠীর উদ্ভব ঘটছে কিনা, এগুলো নিয়েও আমার মনে হয় যে আমাদের বিশেষজ্ঞদের ভাবনা চিন্তা করা উচিত এবং উপযুক্ত পদক্ষেপ নেওয়া উচিত। ধন্যবাদ।
জি, জিয়াউর রহমান, আপনি ঠিক কথাই বলেছেন যে সন্ত্রাসের জবাব সহিংসতা দিয়ে যে নেওয়া যায় না, ইদানিং আমরা বেশ কয়েকটি ঘটনা থেকে তার প্রমাণ পেয়েছি, সেটা আমাদের সামনে প্রকট হয়ে দেখা দিয়েছে। কিন্তু সন্ত্রাস সাধারণ মানুষ চায় না, সাধারণ মানুষ দিন গুজরান করতে চায় সাধারণভাবে, শান্তিতে কোনো সন্ত্রাস তারা চায় না। কিন্তু সন্ত্রাস প্রতিহত তো কাউকে করতে হবে, এবং এই প্রতিহত করা কার দায়িত্ব, এবং তার জন্যে এই সন্ত্রাসকে চিহ্নিত করতে হবে, এই সব প্রশ্ন নিয়ে নানান জিজ্ঞাসা দেখা দিচ্ছে সাধারণ মানুষের মনে। তারা উৎকণ্ঠিত হচ্ছেন। বরুণবাবু, আপনি আলোকপাত করবেন?
হ্যাঁ,
বলুন। জি, সাধারণ মানুষের যে এই উদ্বেগ উৎকণ্ঠা কে উপশম করবে, কে নিরসন করবে?
সাধারণ মানুষের তো উদ্বেগ উত্তেজনা থাকবেই, উদ্বেগ তো থাকবেই। তার কারণ, একটা প্রধান কারণ হচ্ছে, এখন যে সন্ত্রাসী হামলা বা সন্ত্রাসী আক্রমণ হচ্ছে তার পেছনে কোনো যুক্তি নেই, ইরেশনাল। ফলে কে কোথায় কখন গিয়ে কাকে মারবে, কোথায় মারবে, সেটা বোঝার কোনো উপায় নেই। সেইটা যদি জানা যেত যে এই উদ্দেশ্য নিয়ে এই লোকগুলোকে বা এই জনসমষ্টিকে টার্গেট করছে, তাহলে তার একটা প্রিভেন্টিভ ব্যবস্থা নেওয়া যেতে পারত। আর আজকাল যেটা নতুন ফেনোমেনন আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যাকে ইংরেজিতে বলে লোন উলফ মার্ডার। একজন লোক, সে নিজে মরবে এটা জেনে মরার আগে কত লোককে খতম করে যেতে পারি সেইটা সে দেখে, এবং যে লোকগুলোকে সে খতম করবে তারা যে কারা সেটা সে নিজেও জানে না। গিয়ে পড়লাম একটা,
এবং কেউ যে এরকম একটা চিন্তা করছে এটাও কেউ জানে না,
মানে এদেরকে ট্যাকল করা খুব মুশকিল।
জি, আমাদের পরবর্তী কলার কল করছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে, শামিমারা। হ্যালো।
হ্যালো, আমি নিউ ইয়র্ক থেকে শামিমারা বলছি। আমার প্রশ্ন হচ্ছে, 9/11 থেকে মনে হচ্ছে সন্ত্রাসী অন্যতম কারখানা হচ্ছে সৌদি আরব। আপনাদের কেউ কি বলতে পারেন এই সন্ত্রাসের বিস্তারে সৌদি রাজতন্ত্র কতটুকু দায়ী? ধন্যবাদ।
মইনুদ্দিন নাসের জবাব দেবেন।
আপনার মানে সৌদি আরবের এই রাজতন্ত্র, এই রাজতন্ত্র কোন ইসলামী রাজতন্ত্র না, এটা কোন গণতান্ত্রিক রাজতন্ত্র না, এটা কিন্তু রাজতন্ত্রের যে সংজ্ঞা সেই সংজ্ঞা তো করে না, এটা একটা পরিবারতন্ত্র। বেসিক্যালি এটা পরিবারতন্ত্রের মধ্যে দিয়ে তারা এখানে অন্য ইসলাম ধর্মের যে অন্য মতা টলারেন্ট যেই সেক্টা আছে সুফিবাদ, সেই সুফিবাদকে তারা এখানে ই করে দেয়, এই যে তারা সেখানে দমিয়ে রাখছে, সেখানে তারা হত্যা করছে। কিছুদিন আগে 40 জন সুফিবাদী যারা ইয়ে ছিল তাদেরকে হত্যা করা হয়েছে। আপনি কিছুক্ষণ আগে যে মুর্শিদাবাদ থেকে যিনি বললেন, তিনি ওই ওই ওইটাই রাষ্ট্রীয় সন্ত্রাস। বেসিক্যালি ইসলামী ইয়েতে দেশগুলোতে রাষ্ট্রীয় সন্ত্রাসের কিন্তু অনেকে বেশি, কারণ সেখানে কোনো বেসিক্যালি কোনো দেশের মধ্যে কোনো গণতন্ত্রের চর্চা নাই। যেটুকু আছে বা গণতন্ত্রের বা সহনশীলতার চর্চা, সেটা হচ্ছে যে ইরান, সেটা সৌদি আরব বা সিরিয়া বা অন্য কোনো দেশের মধ্যে নাই। মুসলিম ধর্মের যদি আপনি যদি সন্ত্রাসের যদি একটা কোনো কমন যদি কোনো ফল আউট হয় সেটা হচ্ছে যে অ্যানার্কিজম, সেটা অ্যানার্কিটা কিন্তু রাষ্ট্র থেকেই আসে প্রথমে। এটা কিন্তু মানুষ কিন্তু অ্যানার্কি ক্রিয়েট করে না, মানুষটা কিন্তু রিয়াকশন করে, রিয়াকশনটাকে আমরা অ্যানার্কি হিসেবে ধরছি, কিন্তু সেটা ঠিক না, সেটা রাষ্ট্রই প্রথমে আপনার। সেই ক্ষেত্রে অ্যানার্কিজম ইসলামের মধ্যে যদি কেউ ক্রিয়েট করে থাকে, মূলত প্রথম বিশ্বযুদ্ধের পরে সৌদি আরবের যখন উদ্ভব হলো এবং তারা যখন মক্কা এবং মদিনার কাস্টোডিয়ান হলেন, এবং সেই সেই রাজতন্ত্রই বেসিক্যালি এখানে মুসলমানদের মধ্যে রাষ্ট্রীয় সন্ত্রাসের জন্ম দিয়েছে। এবং মানে সেটাই হচ্ছে যে আপনার আজকে সৌদি আরবের রাজতন্ত্রকে ভাঙতে হবে। যদি আপনি যদি ভাঙতে না পারেন, তার ইসলামের যে আকিদা বা যে গণতান্ত্রিক যে ইয়ে, সেটাকে আপনি উপরে তুলে আনতে পারবেন।
জি, আমরা আর একটি প্রশ্নই নিতে পারবো হয়তো। এই প্রশ্ন করছেন এ কে এম মুস্তফা হাতিয়া নোয়াখালী থেকে। হ্যালো।
আমি এ কে এম মুস্তফা চৌমুহনী বাজার হাতিয়া নোয়াখালী থেকে বলছি। আমি মনে করছি যে বিশ্বের জনমনের অস্থিরতা সহ দেশের জনমনেও খুবই উৎকণ্ঠার মধ্যে সময় কাটাতে হচ্ছে, কারণ সন্ত্রাসী কর্তৃক কোন মুহূর্তে কার প্রাণহানি ঘটে, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা নিরপেক্ষতা বজায় রেখে আইন শৃঙ্খলার উন্নতিতে রাজনৈতিকতার বাতাস না লাগিয়ে আন্তরিকতার সাথে কাজ করতে সক্ষম হলে তবেই আইন শৃঙ্খলার উন্নতি হয়ে জনমনে শান্তির বাতাস লাগা সম্ভব হবে। এই আমার মন্তব্য। ধন্যবাদ ভয়েস অফ আমেরিকার সঞ্চালক ও সংশ্লিষ্ট সবাইকে।
জি বরুণ বাবু, আপনার কাছ থেকে উপসংহার মন্তব্য চাইছি, আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি।
আপনি আরেকবার বলুন প্রশ্নটা, খুব সংক্ষেপে আরেকবার বলুন।
না, প্রশ্নের উত্তরের জন্য এখন আসতে পারছি না আপনার কাছে, সময় একেবারেই নেই। তো আজকে আর কথা বলা যাবে না বরুণ বাবু। আপনাকে অনেক ধন্যবাদ মঈনুদ্দিন নাসের, আপনাকেও অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যে। আজকের যে অনুষ্ঠান শুনলেন শ্রোতা যারা, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যাদের প্রশ্ন নিতে পারলাম না তাদের কাছে ক্ষমা প্রার্থী। সবাইকে ধন্যবাদ জানিয়ে, বরুণ দাশগুপ্ত, মঈনুদ্দিন নাসের, আপনাদের ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন সবাই।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন শেগুফতা নাসরিন খুইন।
গত সপ্তাহের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান তাঁর জাতীয় নিরাপত্তা পরিষদের কাছে বুধবার সকালে বৈঠকে বসেছেন। নিরাপত্তা বৈঠক শেষ হওয়ার পর তিনি তাঁর মন্ত্রী পরিষদের সঙ্গে সাক্ষাৎ করবেন, এরপর তার একটা গুরুত্বপূর্ণ ভাষণ দেওয়ার কথা। বুধবার এর আগে তুরস্কের উচ্চশিক্ষা পরিষদ শিক্ষাবিদদের বিদেশ সফরের উপর নিষেধাজ্ঞা আরোপের কথা ঘোষণা করে। যারা বিদেশে আছেন তাদের দ্রুত দেশে ফিরে যাওয়ার জন্য তারা আহ্বান জানান। তুর্কি বার্তা মাধ্যমে বলা হচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয় সারা দেশে 15,200 শিক্ষককে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 9,000 কর্মীকে বরখাস্ত করেছে। তুরস্কের বার্তা মাধ্যমে বলা হয়েছে যে অন্তত 20 জন কুর্দি চরমপন্থী বুধবার সকালে ইরাকের উত্তরাঞ্চলে তুর্কি বিমান হামলায় নিহত হয়। আনাদোলু সংবাদ সংস্থা জানিয়েছে তুর্কি F-16 জঙ্গি জেট অবৈধ কুর্দি ওয়ার্কার্স পার্টি PKK-এর সদস্যদের লক্ষ্য করে তুরস্কের সঙ্গে ইরাকের সীমান্তের কাছে হাকুর্ক পার্বত্য অঞ্চলে হামলা চালায়। 2015 সালের জুলাই মাসে তুরস্কের সরকার এবং PKK-এর মধ্যে 2 বছরের শান্তি ও অস্ত্রবিরতি চুক্তি ভেঙে যায়। রিপাবলিকান পার্টি আনুষ্ঠানিকভাবে ধনকুবের ডোনাল্ড ট্রাম্পকে তাদের দলের 2016 সালের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। মঙ্গলবার ওহায়োর ক্লিভল্যান্ডের দলের জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে প্রতিনিধিরা প্রতিটি রাজ্যের পক্ষ থেকে ভোট দেয় এবং ট্রাম্প প্রয়োজনীয় 1,237 ভোট পেয়ে মনোনয়ন পান। কাশ্মীরে এক তরুণ জঙ্গির পুলিশের গুলিতে নিহত হবার প্রতিক্রিয়ায় গোটা কাশ্মীর বিক্ষোভের তদন্ডব শুরু হয়ে যায়। বিক্ষোভকারীদের পাথর ছোড়ার জবাবে পুলিশ গুলি চালায়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের কলকাতা প্রতিবেদক গৌতম গুপ্ত।
ঠিক কি যে ঘটছে তাও স্থানীয় মানুষ স্পষ্ট করে বুঝতে পারলেন না। সমস্ত সংবাদপত্রের প্রকাশ সরকার কয়েকদিনের জন্য বন্ধ রাখায়। বিরোধীরা বললেন এ তো যেন জরুরি অবস্থা জারি। বিরোধী নেতাদের অভিযোগ, পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে জঙ্গিটির মৃত্যু হয়নি, এটা ইচ্ছাকৃত হত্যা। পুলিশ অবশ্য একথা অস্বীকার করছে। কাশ্মীর নিয়ে গোটা দেশ উদ্বিগ্ন। কেমন করে কাশ্মীর সমস্যার সমাধান? বিক্ষোভকারীদের মুখে একেবারে স্বাধীনতার স্লোগান। সরকার বলছে পাকিস্তান এদের পেছনে উস্কানি দিচ্ছে। বিরোধীরা প্রশ্ন করছেন হাজার হাজার যুবক যে পথে বেরোচ্ছে, শোক মিছিলে পথ হাঁটছে, তা কি কেবল পাকিস্তানের প্ররোচনা সম্ভব? মানুষের অসন্তোষের কারণ বোঝবার চেষ্টা করুক সরকার। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ইউক্রেনের রাজধানী কিয়েভে বুধবার এক গাড়ি বোমা বিস্ফোরণে বেলারুসের এক সুপরিচিত সাংবাদিক নিহত হন। দেশের শীর্ষ অনলাইন সংবাদ ওয়েবসাইট ইউক্রেনস্কা প্রাভদা বলেছে তাদের সাংবাদিক 44 বছর বয়স্ক পাভেল সেরেমেথ কাজে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন যখন গাড়িতে বিস্ফোরণ ঘটে। অভিশংসক জেনারেল ইউরি লুৎসেঙ্কো তার ফেসবুক পেজে বলেছেন সেরেমেথের মৃত্যু ঘটে বোমা বিস্ফোরণের কারণে।
আর এই সঙ্গেই শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন অড্রিয়াস রিগেস। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আবারও আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই শেষ করছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.